বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 15 জানুয়ারি, 1 মাঘ এবং ফার্সি 25 দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় সন্ধে 5:53। আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে, আর সৌদি আরবে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.ir/bn। ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। ইউটিউবে অনুষ্ঠান শোনার ঠিকানা youtube.com/radiotehranbangla1982। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ল্যাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলকে আন্তর্জাতিক অঙ্গনে আর্থ রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের নয়া জোট গঠনের প্রস্তাব সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব সম্পন্ন হওয়া সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ধারাবাহিক অনুষ্ঠান নারী মানব ফুল। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে পরিবার বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান সুখের নিট। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আমেরিকায় পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানাল ইরান, মার্কিন সরকারকে জবাবদিহিতার আওতায় আনার দাবি তেহরানের। ইরানের অভ্যন্তরীণ ইস্যুতে লন্ডনের হস্তক্ষেপের প্রতিবাদে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব, দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে বলে হুঁশিয়ারি। ঢাকা সফরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক, নিজেদের সম্পর্ক আরও অর্থবহ করতে চায় বাংলাদেশ ও আমেরিকা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন বলে অমর্ত্য সেন যে মন্তব্য করেছেন, সে সম্পর্কে ভারতের পশ্চিমবঙ্গে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। মার্কিন যুক্তরাষ্ট্রে পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। আমেরিকার লস এঞ্জেলসে পুলিশের হাতে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের সহপ্রতিষ্ঠাতা প্যাট্রিস কুলার্সের চাচাতো ভাই কিনান অ্যান্ডারসনের হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ওই নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানি বলেছেন, এ ধরনের হত্যাকাণ্ড সহ পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে জবাবদিহি করতে হবে। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর হাতে দেশটির সাধারণ নাগরিকের, বিশেষ করে বিভিন্ন ধর্ম ও বর্ণের সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার পদ্ধতিগতভাবে লঙ্ঘিত হচ্ছে, আর ধারাবাহিকভাবে এ ধরনের মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হলেও দেশটির সরকার এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। 71 বছর বয়সী কেনিয়ান অ্যান্ডারসন গত 3 জানুয়ারি লস এঞ্জেলেসের ভেনিস এলাকায় পুলিশি নির্যাতনের সময় হার্ট অ্যাটাক করে মারা যান। সিরিয়ার প্রতি পূর্ণ সমর্থন অব্যাহত রাখার কথা ঘোষণা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেছেন, সকল ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে তেহরান প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। তিনি শনিবার দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে এক বৈঠকে
তার দেশের এ অবস্থান তুলে ধরেন। বাশার আসাদকে ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির শুভেচ্ছা পৌঁছে দিয়ে ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, তার দেশ সিরিয়ার উন্নতি ও নিরাপত্তাকে নিজের উন্নতি ও নিরাপত্তা বলেই মনে করে। সিরিয়ার প্রতি ইরানের কঠিন সমর্থন অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন। বৈঠকে ইরানকে সিরিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ দেশ বলে বর্ণনা করেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বলেন, বিগত দশকে তার দেশে বিদেশি মদদে চাপিয়ে দেওয়া সহিংসতা নিরসনে ইরান যে ভূমিকা রেখেছে তা কৃতজ্ঞ চিত্তে স্মরণে রাখবে দামেস্ক। তিনি ইরানের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। ইরানের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করে ব্রিটিশ সরকারের বক্তব্যের প্রতিবাদে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের জাতীয় নিরাপত্তা ইস্যু সহ অন্যান্য বিষয়ে ব্রিটিশ সরকারের অপ্রচলিত হস্তক্ষেপের প্রতিবাদ জানাতে ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন শেরেক্লিফকে মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। মন্ত্রণালয়ে সাইমন শেরেক্লিফের সঙ্গে দেখা মন্ত্রণালয়ে সাইমন শেরেক্লিফের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক। রাষ্ট্রদূতকে ওই ইরানি কর্মকর্তা বলেন, ব্রিটিশ সরকারের শীর্ষ পর্যায়ের নেতারা ইরানের জাতীয় নিরাপত্তা ইস্যুতে যেসব বক্তব্য দিয়েছেন তা দ্বিপক্ষীয় সম্পর্কের উপর ধ্বংসাত্মক প্রভাব ফেলবে। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6 এর পক্ষে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে শনিবার তেহরানের একটি কারাগারে ইরানের সাবেক উপ প্রতিরক্ষামন্ত্রী আলী রেজা আকবরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এই ঘটনায় ইরানের নিন্দা জানিয়ে বক্তব্য দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি সহ অনেক পদস্থ কর্মকর্তা। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আগামী দিনগুলোতে নিজেদের সম্পর্ক আরও অর্থবহ করতে চায়। এক্ষেত্রে উভয় পক্ষ ঐকমত্যে পৌঁছেছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন। অন্যদিকে মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বলেছেন, গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় তার দেশ। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র চায় আগামী দিনগুলোতে দেশ দুটির সম্পর্ক আরও অর্থবহ করতে। এক্ষেত্রে উভয় পক্ষ ঐক্যমতে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন। অন্যদিকে মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বলেছেন, গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় তার দেশ। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মোমেন ও লু এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে উভয় পক্ষ এসব তথ্য জানায়। আলোচনার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ বৈঠকে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে যা ছিল খুবই কনস্ট্রাকটিভ। গত 50 বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ বলেই মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী। আগামী 50 বছরে এই সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে কাজ করবে এই দুদেশ।
আর আমরা তাদের এটা বলেছি যে র্যাব এদেশের সন্ত্রাসটা বন্ধ করেছে। 2017 পরে দেশে কোনো সন্ত্রাসী বড় ধরনের সন্ত্রাসী আক্রমণ হয়নি। দে হ্যাভ ডান অ্যান এক্সিলেন্ট জব। বাংলাদেশ যে তাদের একটা ফান্ড আছে কি জানি IDC ফান্ড, ওইটা গ্রহণ করতে সুযোগ পাচ্ছে না। তাতে কিভাবে এইটা বাংলাদেশ এই $4 billion গ্রহণ করতে পারে সেইটা সুযোগ সৃষ্টি করা, এবং সেই জন্য কিছু যদি আমাদের দিক থেকে কিছু কাজ করার দরকার হয়, কারণ ওটা কংগ্রেস যে করবে সেই কাজগুলো আমরা যাতে করি, করে যাতে যত তাড়াতাড়ি করলে পরে আমরা এই সুযোগটা যাতে নিতে পারি।
ডোনাল্ড লু বলেন, খুব খোলামেলা আলোচনা হয়েছে, আমাদের দুদেশের বন্ধুত্বকে শক্তিশালী করতে আমরা কাজ করছি। নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। দুবাইয়ে 459 বাংলাদেশের সম্পত্তি কেনার অভিযোগের বিষয়ে অনুসন্ধানের জন্য দুদকসহ সরকারের 4টি সংস্থাকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। আদেশে আগামী 1 মাসের মধ্যে 4টি সংস্থাকে অনুসন্ধানের অগ্রগতি জানাতে বলা হয়েছে। একই সঙ্গে দুবাইয়ে 459 জনের সম্পত্তি কেনার অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিয়ে সরকারের সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করা হয়েছে। সরকারি চার সংস্থা হল দুর্নীতি কমিশন দুদক, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এর আগে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে 459 বাংলাদেশের সম্পত্তি থাকার বিষয়ে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন যে মন্তব্য করেছেন তা নিয়ে দেশটির রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন বলেছেন, ভারতবর্ষের মানুষকে নতুন করে স্বাধীনতা দিতে গেলে যদি কারো মুখ আনতে হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ। অন্যদিকে রাজ্য বিজেপির মুখপাত্র শমিক ভট্টাচার্য বলেছেন, দেশের বর্তমান প্রধানমন্ত্রী সম্পর্কে অমর্ত্য সেন অতীতে কি মন্তব্য করেছেন সেটা মানুষের জানা আছে। এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে বলে যে মন্তব্য করেছেন তা নিয়ে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অমর্ত্য সেন বলেন, বিজেপিকে যতটা শক্তিশালী মনে হয় আসলে তা নয়, বিজেপি বিরোধী দলগুলো একজোট হলে অন্যরকম ফল হতে পারে। এক প্রশ্নের উত্তরে অমর্ত্য সেন বলেন, কংগ্রেস এখন আগের তুলনায় দুর্বল, দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ প্রসঙ্গে আজ রোববার তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এমপি বলেন,
আমাদের গর্ব, দেশের গর্ব, বাংলার গর্ব প্রথিতযশা অর্থনীতিবিদ নোবেলজয়ী অমর্ত্য সেন, তিনি যথার্থ উপলব্ধির মধ্যে দিয়ে গতকাল যে কথাটা বলেছেন সেটা ভারতবর্ষের মানুষের মনের কথা। ভারতবর্ষের মানুষ যেটা উপলব্ধি করছে যে ভারতবর্ষের মানুষকে বিজেপি রেপনায়তন্ত্র চেষ্টা করার যে একটা প্রচেষ্টা চালাচ্ছে তার হাত থেকে নতুন রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক স্বাধীনতা দিতে গেলে যদি কারোর মুখ বাঁচতে হয় সেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে রাজ্যে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, অমর্ত্য সেন ঠিকই বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হতে পারেন, একথা বলার পাশাপাশি বিজেপি বিরোধী শক্তিগুলোকে তিনি একজোট করতে পারবেন কিনা সেই প্রশ্নও তুলেছেন অমর্ত্য সেন। আমরা বলছি, বিজেপির হয়ে বিরোধী জোটকে ভেস্তে দেবেন মমতা। রাজ্য বিজেপি মুখপাত্র শমিক ভট্টাচার্য বলেছেন, অমর্ত্য সেন একজন বিদ্বান মানুষ, নোবেলজয়ী অর্থনীতিবিদ, তার রাজনৈতিক মতামত প্রত্যেকের জানা আছে, তার জীবদ্দশায় কোন দিনই তিনি বিজেপি মুক্ত ভারতকে দেখতে পাবেন না বলেও মন্তব্য করেছেন রাজ্য বিজেপি মুখপাত্র শমিক ভট্টাচার্য। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। 72 জন আরোহী নিয়ে নেপালের ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। আজ সকালে রাজধানী কাঠমান্ডু থেকে পোখারায় যাওয়ার পথে বিমানটি পোখারা বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়। বিমানে 10 বাংলাদেশি সহ 68 জন যাত্রী এবং 4 জন ক্রু ছিলেন। এখন পর্যন্ত 40 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, উদ্ধার তৎপরতা চলছে। বিমান দুর্ঘটনায় কেউ বেঁচে আছে কিনা তা জানা যায়নি। ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বার্তাওয়ালা জানিয়েছেন, আজ সকালে বিমানটি 68 জন যাত্রী ও 4 জন ক্রু নিয়ে কাঠমান্ডু থেকে পোখারা যাচ্ছিল। এ সময় পুরনো বিমানবন্দর ও পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের মাঝামাঝি জায়গায় সেটি বিধ্বস্ত হয়। স্থানীয় একজন কর্মকর্তা জানিয়েছেন, বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে এবং তাতে সেনাবাহিনীকে যুক্ত করা হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পতনের দাবিতে বিভিন্ন শহরে লাখো মানুষের বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। রাজধানী তেল আবিবে সবচেয়ে বড় বিক্ষোভ মিছিল হয়েছে, যাতে অন্তত 80,000 মানুষ অংশ নিয়েছে বলে ইসরায়েলের ইয়েদিউদ অহানত সংবাদ মাধ্যম খবর দিয়েছে। এছাড়া হাইফা শহরে 2,000 এবং জেরুজালেম শহরে 1,500 মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নেয়। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্জে এবং সৌদি আরবে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্জে। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলকে আন্তর্জাতিক অঙ্গনে প্রভাবশালী আর্থ-রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড় করানোর পরিকল্পনা গ্রহণ করেছেন। রাশিয়া ও চীনকে সামনে রেখেই এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছেন তিনি। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনুন সোহেল আহমেদের পরিবেশনায়।
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলকে আন্তর্জাতিক অঙ্গনে আর্থ রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে নয়া জোট গঠনের প্রস্তাব দিয়েছেন। তার প্রস্তাব অনুযায়ী এই জোট রাশিয়া ও চীনের সঙ্গে থাকবে এবং এই দুই দেশের সহযোগিতায় বিশ্বের সামনে দৃঢ়ভাবে কথা বলবে। শুক্রবার ভেনিজুয়েলার জাতীয় সংসদে দেয়া ভাষণে তিনি এই প্রস্তাব উত্থাপন করে বলেন, তিনি সম্প্রতি ব্রাজিল, কলম্বিয়া এবং আর্জেন্টিনার প্রেসিডেন্টের সঙ্গে নতুন এই জোট গড়ে তোলার ব্যাপারে আলোচনা করেছেন। মাদুরো এই প্রস্তাবের জন্য সঠিক সময়টাকেই বেছে নিয়েছেন। লাতিন আমেরিকায় এখন আবারও বামপন্থীদের শক্তি বাড়ছে, ব্রাজিল সহ কয়েকটি দেশে আবারও তারা ক্ষমতায় ফিরেছে। অন্যদিকে চীন ও রাশিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বে ক্রমেই নতুন মাত্রা যুক্ত হচ্ছে। মাদুরোর এই প্রস্তাবের পেছনে আরেকটি কারণ হল লাতিন আমেরিকার বামপন্থী সরকারগুলোকে নানা উপায়ে চাপের মুখে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মনরো ডক্ট্রিনের ভিত্তিতে ওয়াশিংটন 19 শতকের শুরু থেকে গোটা লাতিন আমেরিকাকে নিজের বাড়ির উঠোন হিসেবে গণ্য করে আসছে। এই ডক্ট্রিনে গোটা আমেরিকা অঞ্চলে বিদেশি হস্তক্ষেপকে চরম শত্রুতামূলক তৎপরতা হিসেবে ঘোষণা করা হয়েছে। এই নীতির আওতায় ওয়াশিংটন এখনও নিজেকে লাতিন আমেরিকার একচ্ছত্র অধিপতি বলে মনে করে। মনরো ডক্ট্রিনের ভিত্তিতে মার্কিন সরকার লাতিন আমেরিকার দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে, যেমন নিজের অপছন্দনীয় সরকারকে হটিয়ে পছন্দের ব্যক্তি বা সরকারকে ক্ষমতায় বসানোর মতো হঠকারী তৎপরতাও চালিয়ে থাকে। কোনো সরকারের পতন ঘটাতে ব্যর্থ হলে সেখানে তারা নিষেধাজ্ঞাসহ নানা হাতিয়ার ব্যবহার করতে শুরু করে। ভেনিজুয়েলা, কিউবা ও নিকারাগুয়ায় বৎসরের পর বৎসর ধরে কঠোরতম নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে মার্কিন প্রশাসন। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো রাশিয়া ও চীনকে সঙ্গে নিয়ে মার্কিন আধিপত্য ভাঙার যে পরিকল্পনার কথা জানিয়েছেন তা সত্যিই বাস্তবায়িত হলে অর্থ রাজনৈতিক ক্ষেত্রে বিশ্বে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় firsttoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে আবার বাংলাদেশ প্রসঙ্গ। শান্তি ও ঐক্য কামনার মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত। এ পর্বে অংশ নিয়েছেন মাওলানা জুবায়ের অনুসারী দেশ বিদেশের কয়েক লাখ মুসল্লি। ইজতেমায় অংশ নিয়ে মুসল্লিদের প্রতিক্রিয়া নিয়ে এখন রয়েছে ঢাকা থেকে পাঠানো আমাদের বিশেষ প্রতিনিধির একটি প্রতিবেদন।
শান্তি ও ঐক্য কামনার মধ্য দিয়ে শেষ হল বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত। এ পর্বে অংশ নেন মাওলানা জুবায়ের অনুসারী দেশ বিদেশের কয়েক লাখ মুসল্লি। আখেরি মোনাজাতে আমিন আমিন ধ্বনিতে কম্পিত হয় পুরো ইজতেমার ময়দান ও আশপাশের এলাকা। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশগ্রহণ করতে সকাল থেকেই ইজতেমা ময়দানের দিকে আসতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। কিন্তু এর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ইজতেমা ময়দান। পরে মুসল্লিরা অবস্থান নেন আশপাশের এলাকার বাড়ির ছাদ ও রাস্তায়, অপেক্ষা করতে থাকেন আখেরি মোনাজাতের। আজ রোববার সকাল 10টায় আখেরি মোনাজাত শুরু হয়। তাবলিগ জামাতের শীর্ষ স্থানীয় মুরব্বী মাওলানা জুবায়ের কান্নাজড়িত কণ্ঠে মোনাজাত চলে 20 মিনিট পর্যন্ত। এ সময় আমিন আমিন ধ্বনিতে কম্পিত হয় পুরো ইজতেমার ময়দান ও আশপাশের পুরো এলাকা। অশ্রু ভেজা চোখে দেশ, জাতি এবং মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করেন মুসল্লিরা।
সারা উম্মতের জন্য দোয়া করলাম যে আল্লাহ তাআলা যেন আমাকে সবাইকে হিদায়াত দান করে।
ইসলাম সম্পর্কে যে ধারণা দিয়েছে আল্লাহ তাআলা, সেই সমস্ত ধারণা নিয়ে আমাদের পরবর্তী জীবন জিন্দেগি ইসলামী জিন্দেগি ভাবে চলার জন্য তৌফিক দান করেন। এই আশাবাদ ব্যক্ত করি আমরা।
আল্লাহ জানে সই চালাম তো সবাইকে উম্মত মাহমুদি ভাইয়ের ভেস্তে বাসি করে।
মুসলমান ভাই এক ভাই আরেক ভাইদের কাঁধে কাঁধ মিলিয়ে যেন আমরা দুনিয়া ইসলামে আসতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, প্রত্যেক বছর দুনিয়া ইসলামে আমরা আসতে পারি।
এদিকে আখেরি মোনাজাত শেষে গ্রামে ফিরে যেতে ছুটছেন অনেকেই, কেউ বা ট্রেনে, কেউ বা বাসে, অনেকে পায়ে হেঁটে ব্যাগ মাথায় নিয়ে রওনা করেছেন বাড়ির পথে।
এর জন্য যত মুসলিম হয়েছে কোনো কোনো বছর হয়নি, এবার এত মুসলিম হয়েছে ইনশাআল্লাহ। এখানে
বাসে আইছি, বাসে যাবো।
আখেরি মোনাজাত শেষে নির্বিঘ্নে মুসল্লিরা যেন বাড়ি ফিরতে পারেন সেজন্য সকল ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্লা নজরুল ইসলাম।
আমাদের যত সদস্য স্ট্রাইকিং ছিল সবাই মাঠে আছে, সবাই অবলোকন করছে এবং আমরা আমাদের ড্রোন আছে, ড্রোন উড়িয়ে আমরা দেখছি, আমরা সিসিটিভি মনিটর করছি।
করোনা মহামারীর পর দীর্ঘ 2 বছর পরেই অনুষ্ঠিত হলো এই 56তম বিশ্ব ইজতেমা। নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে নারী মানব ফুল শীর্ষক ধারাবাহিক আলোচনা।
নারী মানব ফুল।
শ্রোতা ভাই ও বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন। নারী মানব ফুল শীর্ষক সমাজ ও পরিবারে নারীর আদর্শ ভূমিকা বিষয়ক ধারাবাহিক আলোচনার 9ম পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মানবীয় মর্যাদার দিক থেকে ইসলাম নারী ও পুরুষের মধ্যে কোনো পার্থক্য করেনি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নারীকে সুগন্ধি ফুল বা লতার সঙ্গে তুলনা করেছেন। তিনি স্ত্রী বা নারীকে কর্মচারী বা প্রধান কর্মী তথা কাহরিমান হিসেবে ভাবতে নিষেধ করেছেন এবং বলেছেন, মায়ের পায়ের নিচে রয়েছে সন্তানের বেহেশত। ইসলামের দৃষ্টিতে যে নারী ও পুরুষ যত বেশি খোদা ভীরু তারা আল্লাহর কাছে তত বেশি প্রিয়। আয় উপার্জন, বাণিজ্য, রাজনীতি ও সামাজিক ক্ষেত্রে নারী ও পুরুষের কোনো পার্থক্য নেই। ইসলাম নারী বা স্ত্রীর জন্য সন্তান প্রতিপালন ও সংসারের দেখাশোনাকে প্রধান কাজ বলে মনে করে, কিন্তু নারীর সামাজিক ও ধর্মীয় দায়িত্বকে অস্বীকার করে না ইসলাম। বরং কখনো এমন হতে পারে যে নারীর জন্য সংসার ও পরিবারের চেয়েও সামাজিক ও ধর্মীয় দায়িত্ব বেশি গুরুত্বপূর্ণ। যেমন আমরা দেখি, হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহা কারবালায় উপস্থিত ছিলেন এবং ইসলামকে রক্ষার জন্য সন্তানদের কুরবানি করেছেন ও এমনকি কারবালার সত্যিকারের ইতিহাস আর বাণীগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রচারকের কাজও করেছেন।
হযরত ফাতিমাও ইমামতের মিশন তুলে ধরতে জনসংযোগ বা প্রচার অভিযান চালিয়েছেন। ইসলাম প্রচারের মিশনে নানাভাবে ভূমিকা রেখেছেন হযরত আসিয়া, হযরত মারিয়াম ও হযরত খাদিজা সালামুল্লাহি আলাইহা। সমাজে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের আনুগত্যের বায়াত নিয়েছেন। পবিত্র কোরআনের সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে বলা হয়েছে, হে নবী, ইমানদার নারীরা যখন আপনার কাছে এসে আনুগত্যের শপথ করে যে তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, তাদের সন্তানদেরকে হত্যা করবে না, যারোজ সন্তানকে স্বামীর ঔরশ থেকে আপন গর্ভজাত সন্তান বলে মিথ্যা দাবি করবে না এবং ভালো কাজে আপনার অবাধ্যতা করবে না, তখন তাদের আনুগত্য গ্রহণ করুন এবং তাদের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। নারীর কাছ থেকে আনুগত্যের শপথ নিতে মহানবীর প্রতি আল্লাহর নির্দেশের অর্থ হল, নারীরা সমাজ বা জাতির অন্যতম প্রধান অঙ্গ বা খুঁটি, তাই সমাজের সুরক্ষায় তাদেরও অংশগ্রহণ জরুরি।
ইসলামপূর্ব জাহিলি যুগে নারীর বায়াত বা আনুগত্যের প্রচলন ছিল না, ইসলামই এই প্রথার প্রচলন করেছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন সাফা পর্বতের কাছে পুরুষদের কাছ থেকে আনুগত্যের বায়াত নেন। এরপর নারীরাও মহানবীর কাছে বায়াত করতে আসলে সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতটি নাজিল হয়। নারীরা কিভাবে বা কি মর্মে বায়াত করবে তার নির্দেশনা দেয়া হয়েছে এই আয়াতে। এই বায়াতের ধারাগুলো নারীর আনুগত্য নামে খ্যাত হয়েছে ইতিহাসে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পানির পাত্রে হাত ডুবিয়ে আনুগত্যের দিক বা শর্তগুলো উল্লেখ করেন। এরপর নারীরা ওই পাত্রের পানিতে হাত রেখে ওই শর্তগুলো মেনে নেয়ার অঙ্গীকার করেন। পবিত্র কোরআনে যখনই মানবজাতিকে উদ্দেশ্য করে কোনো কথা বলা হয়েছে তখনই হে বলে সম্বোধন করা হয়েছে। আর এ থেকেই বোঝা যায় মহান আল্লাহর দৃষ্টিতে নারী ও পুরুষের মর্যাদা সমান। পবিত্র কোরআনে সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে বলা হয়েছে,
হে মানব, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরে পরিচিত হও। নিশ্চয়ই আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্ভ্রান্ত যে সর্বাধিক পরহিজগার। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সবকিছুর খবর রাখেন। পবিত্র কোরআন মানুষকে আল্লাহর খলিফা হিসেবে উল্লেখ করা হয়েছে। নারী বা নরকে আলাদাভাবে খলিফা বলে উল্লেখ করা হয়নি। যেমন সূরা আহজাবের 72 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি আকাশ, পৃথিবী ও পর্বতমালার সামনে এই আমানত তথা খোদাই নেতৃত্ব, দায়িত্ব ও অঙ্গীকার সংক্রান্ত আমানত পেশ করেছিলাম। অতঃপর তারা একে বহন করতে অস্বীকার করল এবং এতে ভীত হল, কিন্তু মানুষ তা বহন করল। নিশ্চয়ই সে এ আমানতের গুরুত্ব ও খেয়ানতের পরিণতির বিষয়ে জালেম ও অজ্ঞ।
ইসলামের দৃষ্টিতে নারী ও পুরুষ উভয়ে সঠিক পথ গ্রহণ বা বিচ্যুতির পথ বেছে নেওয়ার ব্যাপারে স্বাধীন। পুরুষ ও নারীর মধ্যে এ বিষয়ে কোনো পার্থক্য নেই বা কোনো পক্ষপাতিত্ব নেই। পুরুষরা ভালো কাজ করলে তারা যেমন প্রতিদান পাবে, তেমনি নারীরাও ভালো কাজ করলে সমান প্রতিদান পাবে। পাপের শাস্তির বিষয়টিও একই ধরনের। পবিত্র কোরআনে নারী ও পুরুষ উভয়কেই তথা মানুষকে লক্ষ্য করে বলা হয়েছে, আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোনো কাজের ভার দেন না, সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তায় যা সে করে। সূরা আল ইমরানের 195 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, অতপর তাদের পালনকর্তা তাদের দোয়া এই বলে কবুল করে নিলেন যে আমি তোমাদের কোনো পরিশ্রমকারীর পরিশ্রমই বিনষ্ট করি না, তা সে পুরুষ হোক কিংবা স্ত্রীলোক, আমার কাছে তোমরা পরস্পর এক বা সমান।
তো শ্রোতা ভাই বোনেরা, নারী মানব ফুল শীর্ষক আমাদের এ সপ্তাহের আলোচনার সময় ফুরিয়ে এলো। কথা হবে আবারও আগামী আসরে, আশা করছি তখনও আপনাদের সঙ্গ পাব। যারা সঙ্গ দিলেন এতক্ষণ তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
অনুষ্ঠানে এ পর্যায়ে এখন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 15 জানুয়ারি রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম, হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ, ভোটার বৃদ্ধির হার 5.10%। প্রথম আলো, বিএনপির নয়া কৌশল, কক্ষ পথে জাপা, কি করবে জামায়াত, মানবজমিন। মানবজমিনের অন্য একটি খবরের শিরোনাম, পাঠ্য বইয়ে ভুল আর ভুল মিলছে কালোবাজারে, খাদ্যমন্ত্রী বলেছেন শেখ হাসিনা আছেন বলেই ধুধু মাঠে ফসল, আম বাগানে আম হয়, যুগান্তরের শিরোনাম, একজনও ঠিকানাবিহীন থাকবে না বলেছেন প্রধানমন্ত্রী কালের কণ্ঠ, অপরাধ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, ছাপা হয়েছে বাংলাদেশ প্রতিদিনে, হাসপাতালে মির্জা ফখরুল, ইত্তেফাকের খবর। কলকাতা শিরোনাম, ভারতের উপর আর জোর খাটানো যাবে না, চীন ও পাকিস্তানকে কড়া বার্তা বিদেশমন্ত্রীর, সংবাদ প্রতিদিন। চীনে এক মাসে করোনায় 60,000 মৃত্যু আজকাল, মমতা প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য বলেই দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ভারতরত্ন অমর্ত্য সেন, আনন্দবাজার পত্রিকা। সংঘ পরিবারের আসল পরিচয় কপটচারিতা গণশক্তি, পুবের কলম লিখেছে 72 আরোহী নিয়ে নেপালে বিমান বিধ্বস্ত, 40 মরদেহ উদ্ধার।
শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, দুবাইয়ে 459 জনের সম্পত্তি কেনার অভিযোগ অনুসন্ধান করতে দুদক সহ 4 প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট, কি বলবেন আপনি এ সম্পর্কে?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ থেকে 459 জন মানুষ দুবাইয়ে সম্পত্তি কিনেছে এবং তাদের ব্যাপারে দুর্নীতি দমন কমিশন দুদককে তদন্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এটি হাইকোর্টের পক্ষ থেকে খুবই একটা ভালো পদক্ষেপ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ হচ্ছে যে এই সমস্ত মানুষ দুর্নীতির মাধ্যমে দেশের বাইরে সম্পত্তি অর্জন করেছেন, এটি মোটামুটি পরিষ্কার। এখন তদন্ত যেটি করা হবে সেটি হচ্ছে যে এই যে 459 জন সম্পত্তি কিনেছেন বলে পত্রিকায় খবর বের হলো, এটি সত্য কিনা। তো মোটা দাগে বলা যায় তারা অনেকটা লুকো চুরি করেছেন, লুকো ছাপা করেছেন এবং দুর্নীতি করেছেন, টাকা পাচার করে বিদেশে অর্থ সম্পত্তি বানিয়েছেন, এটি মোটা দাগে আমরা বুঝতে পারি বা এটি বলা যায়। তো এখানে যে কথাটি আমি বিশেষভাবে বলতে চাই সেটি হচ্ছে যে দুবাইয়ে তো মাত্র 459 জন, এরকম আরো শত শত ব্যক্তি দেশের বাইরে বিভিন্ন দেশে, আমেরিকায়, কানাডায়, অস্ট্রেলিয়ায়, জার্মানিতে, সুইজারল্যান্ডে, মালয়েশিয়ায়, এরকম বহু দেশে বহু জায়গায় সম্পত্তি বানিয়েছেন, টাকা পাঠিয়ে টাকা পাচার করে, এরকম খোঁজ খবর আমাদের গণমাধ্যমে কম বেশি বেশ কয়েক বছর ধরেই বের হচ্ছে। কিন্তু দুঃখজনক হচ্ছে যে এই সমস্ত অবৈধভাবে টাকা পাচার যারা করেছে তাদের বিরুদ্ধে খুব কনক্রিট কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সরকারের পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এদেরকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে না, এদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে না এবং এদেরকে বরং একরকমের আশকারা দেওয়া হচ্ছে। পরিশেষে বলবো যে দুদকের প্রতি হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে এই নির্দেশ অনুসারে যদি দুদক তদন্ত করে এবং তদন্তের ফলাফল জনসমক্ষে প্রকাশ করে তাহলে সত্যিকার অর্থে বহু মানুষের চেহারা উন্মোচিত হবে এবং এই সমস্যার একটা সমাধান হতে পারে।
জনমত জরিপ রিপোর্ট বলছে হাঙ্গেরির প্রায় সব মানুষ রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হয়েও ইউক্রেন ইস্যুতে হাঙ্গেরির ভূমিকা এমন কেন, আপনি কি বলবেন?
জি, ইউক্রেন রাশিয়া যখন যুদ্ধ শুরু হয় তখন ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার নেতৃত্বে রাশিয়ার বিরুদ্ধে হাজার হাজার নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং এই নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে আশা করা হয়েছিল যে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান বন্ধ করবে এবং রাশিয়ার অর্থনীতি পঙ্গু হবে, রাশিয়া সামরিকভাবে দুর্বল হয়ে যাবে, রাশিয়া আন্তর্জাতিক অঙ্গনে কোণঠাসা হবে, বন্ধুহীন হয়ে পড়বে এবং চাপের মুখে পড়বে। কিন্তু প্রকৃতপক্ষে দেখা গেল যে এই সমস্ত নিষেধাজ্ঞা বা পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যে সমস্ত শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে তার কোনোটাই তেমন কোনো কাজ করেনি, বরং সবই ব্যর্থ হয়েছে। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ঠিকই অভিযান চালিয়ে যাচ্ছে, ইউক্রেন সংকটের ভিতরে পড়েছে, ইউক্রেনের অস্তিত্ব এখন সংকটের মুখে, পশ্চিমা দেশগুলো বরং উল্টো অর্থনৈতিক সংকটে পড়েছে, তাদের মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতি মারাত্মক রকমের হয়েছে, গ্যাস সংকট, জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে, শীতে কষ্ট পাচ্ছে, অন্যদিকে রাশিয়া কিন্তু এক ধরনের সুবিধাজনক অবস্থানে আছে। এই ব্যাপারে কথা বলছে হাঙ্গেরির জনগণ, হাঙ্গেরির সরকার প্রথম থেকেই, অর্থাৎ তারা রাশিয়ার বিরুদ্ধে এই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পক্ষে ছিল না এবং তাদের অবস্থানদের সঠিক ছিল। আজকে প্রায় 10-11 মাস পরে এসে সেটি বাস্তব সত্য প্রমাণিত হচ্ছে।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে এমনই মনে করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন। সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি। তার মতে আগামী লোকসভা ভোটে বিজেপিকে হারাতে গেলে দেশের আঞ্চলিক দলগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বস্তুত 2024 লোকসভা ভোট বিজেপির জেতা ম্যাচ বলে মনে করেন না অমর্ত, বরং তিনি তাকিয়ে রয়েছেন দেশের একাধিক আঞ্চলিক দলের ফলাফলের দিকে। তৃণমূলের মতো আঞ্চলিক দলগুলির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলেই তিনি মনে করেন। একদিকে কাশ্মীর জুড়ে পাক জঙ্গিদের উপদ্রব, অন্যদিকে লাদাখ এবং অরুণাচল সীমান্তে চীনা সেনার আগ্রাসন। ত্রিফলা চাপের মুখে পড়েও মাথা নত করেনি ভারত, আর আগামী দিনেও কোনো চাপের কাছে আমরা মাথা নোয়াব না। একযোগে চীন এবং পাকিস্তানকে এভাবে কড়া বার্তা দিলেন দেশটির বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর সাব কথা, গোটা বিশ্বে যে হারে ভারতের গৌরব এবং গুরুত্ব বাড়ছে, তাতে আগামী দিনে ভারতের উপর আর কেউ জোর খাটাতে পারবে না। চেন্নাইয়ে তুঘলকের 53তম বাৎসরিক অনুষ্ঠানে চীন এবং ভারতকে এভাবে কড়া আক্রমণ করলেন, পাশাপাশি হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নিরাপত্তার স্বার্থে যা দরকার ভবিষ্যতে তার সবই করবে ভারত। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা, আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। প্রান্তিক আয়োজন এখন রয়েছে সুখের নীর।
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। ইসলামী পরিবার বিষয়ক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান সুখের নীর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এই ধারাবাহিকের 44তম পর্ব উপস্থাপনায় রয়েছে আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আধুনিক যুগে মুসলিম দেশগুলোতে ছড়িয়ে পড়েছে শিল্পায়ন ও নগরায়নের নানা নেতিবাচক প্রভাব। বিশেষ করে এ যুগে পশ্চিমা সংস্কৃতি বা জীবন দর্শনের প্রভাবে অনেক পরিবার সন্তান নিতে অতীতের মতো আর আগ্রহী নন। অনেকেই কেবল একটি সন্তান নেওয়াকে যথেষ্ট বলে মনে করেন। এক্ষেত্রে সন্তানের শিক্ষা ও প্রতিপালনের ব্যয় বৃদ্ধিকে তারা অজুহাত হিসেবে দেখিয়ে থাকেন। এর উপর সরকারগুলোর পক্ষ থেকে জনসংখ্যা সীমিত রাখার প্রচারণাগত চাপ তো আছেই, কিন্তু জনসংখ্যা সীমিত করার নীতি যে আসলে ইসলামী চিন্তাধারা ও সংস্কৃতির সঙ্গে বেমানান এবং কোনো কোনো পশ্চিমা অর্থনীতিবিদদের ভুল হিসাব নিকাশের প্রভাব, তা মুসলিম দেশগুলোর নীতি নির্ধারক সহ অনেক শিক্ষিত জনগণও বুঝতে ব্যর্থ হয়েছেন। এমনকি ইসলামী চিন্তাবিদদেরও এক বড় অংশ পশ্চিমা ওই চিন্তাধারার প্রভাবে এই ভুল নীতিকে সঠিক বলে স্বীকৃতি দিয়েছেন।
পরিকল্পিত পরিবার ও জনশক্তির যথাযথ ব্যবহার জাতীয় উৎপাদন বৃদ্ধির সহায়ক। যে সন্তান পৃথিবীতে আসে সে পরিবারের রিজিক বা আয়ের অংশ কেড়ে নেয় এমন ধারণা সঠিক নয়, বরং সে কাজের হাতও নিয়ে আসে তথা সৌভাগ্যও নিয়ে আসে। বিশ্বের অনেক বিখ্যাত মনীষী পরিবারের প্রথম বা দ্বিতীয় কিংবা তৃতীয় সন্তান ছিলেন না, বরং ছিলেন চতুর্থ কিংবা পঞ্চম, ষষ্ঠ, সপ্তম কিংবা অষ্টম বা আরও পরের সিরিয়ালে জন্ম নেয়া সন্তান। আসলে মা ও বাবার স্বাস্থ্য সুরক্ষা এবং সন্তানদের জন্মদানের ক্ষেত্রে সময়ের যৌক্তিক বিরতি মেনে চলার ভিত্তিতে একটি পরিবার দুই সন্তান বা তারও বেশি সন্তান গ্রহণ করলে তা পরিবার ও রাষ্ট্রের উপর তেমন কোনো চাপই সৃষ্টি করতে পারে না, কারণ সন্তানের রিজিক দাতা হলেন মহান আল্লাহ। পবিত্র কোরআনে মহান আল্লাহ রিজিকের ভয়ে সন্তান নিধন না করার নির্দেশ দিয়েছেন। জোর করে স্বাভাবিক জনসংখ্যাকে কমিয়ে রাখার ব্যবস্থা অনেক সময় বুমেরাং হয়,
ফলে আমরা অনেক সময় এমন সংবাদ শুনি যে একজন নারী একই সঙ্গে বেশ কয়েকজন সন্তানের জন্ম দিয়েছেন।
প্রত্যেক জীবই তার বংশধর রেখে যেতে চাই, মানুষের মূল বা অবিকৃত প্রকৃতিও এর ব্যতিক্রম নয়। দেখা গেছে সন্তান গ্রহণ করেনি এমন পরিবারের চেয়ে সেসব পরিবারই বেশি সুখী যেসব পরিবার সন্তান গ্রহণ করেছে। অনেক ক্ষেত্রে দেখা যায় তালাক বা বিচ্ছিন্নতার একটা বড় কারণই হল ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে সন্তানের অধিকারী না হওয়া। ইরানে পরিচালিত গবেষণায় দেখা গেছে সন্তানহীন পরিবারগুলো ভেঙে পড়ার বা বিলুপ্ত হওয়ার মুখে রয়েছে। ইসলামী শিক্ষায় সন্তানকে মা বাবার হৃদয়ের ফল বা নয়নমণি, সুগন্ধি বেহেশতি ফুল, জীবনের ফসল ইত্যাদি সুন্দর উপমা দিয়ে উল্লেখ করা হয়েছে। কিন্তু সন্তানকে চুমু খাওয়া ও আদর করা অনেক সওয়াবের কাজ। বাবা মা যখন সন্তানের দিকে স্নেহের দৃষ্টিতে তাকায় এবং সন্তানরাও স্নেহের দৃষ্টিতে বাবা মায়ের দিকে তাকায়, তখন পরিবারের সব সদস্যের বন্ধনই জোরদারের পরিবেশ গড়ে ওঠে।
বিখ্যাত গবেষক হফম্যানের গবেষণায় দেখা গেছে যেসব বাবা মা সন্তানের অধিকারী হন তারা আগের চেয়েও বেশি সামাজিক ও মিশুক হয়ে ওঠেন। শিশু সন্তানের কারণে বাবা মায়েরা সামাজিক পরিচিতি লাভ করেন। স্কুলে, পাড়া, পড়শির ঘরে ও নানা বিনোদন কেন্দ্রে শিশুদের তৎপরতা বাবা মাকে অতীতের তুলনায় বেশি সামাজিক করে তোলে। অন্যদিকে শিশুরা বাবা মায়ের অনুকরণে নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাস ও চিন্তাধারার অনুসারী হয়। বাবা মায়ের অনুকরণে শিশুরাও অন্যদের সুখ ও কল্যাণকে নিজের স্বার্থের চেয়েও বেশি গুরুত্ব দেওয়ার শিক্ষা পায়। এভাবে সন্তানের আগমন গোটা পরিবারের সামাজিক হওয়ার গতি বাড়িয়ে দেয়। সন্তানের কারণে বাবা মায়েরা একাকিত্ব থেকে মুক্তি পান এবং তাদের জীবন হয়ে ওঠে আনন্দময় ও তৃপ্তিদায়ক। হফম্যানের মতে শিশুদের কারণে বাবা মায়ের যোগ্যতা বাড়ে এবং তারা আগের চেয়ে বেশি স্বনির্ভর হয়ে ওঠেন।
সন্তানদেরকে সুশিক্ষিত ও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে গিয়ে বাবা মায়েরাও অনেক কিছু শেখেন এবং তাদের চিন্তা শক্তি, ব্যক্তিত্ব ও বুদ্ধির বিকাশ ঘটে। সম্ভবত এ কারণেই ইসলাম স্রষ্টা ও নবী রাসূলের পরই বাবা মায়ের বেশি প্রশংসা করেছে এবং তাদেরকে সম্মান দেখাতে বলেছে। সাধারণত প্রত্যেক বাবা মাও অত্যন্ত অনুরাগ নিয়ে সন্তানদের বড় ও সুশিক্ষিত করতে চান, আর এভাবে মা বাবারাও মানবীয় পূর্ণতা ও মানসিক পরিপক্কতা অর্জন করেন। বিয়ে করে সন্তানের অধিকারী হওয়ার পর মানুষের নৈতিক ও মানবীয় গুণগুলোর পরিচর্যার সুযোগ বেড়ে যায়। অন্যদিকে বেড়ে যায় মায়েদেরও ধৈর্য, সহিষ্ণুতা, যোগ্যতা এবং সংসারের জন্য কষ্ট সহ্য করার শক্তি। বিয়ের এত সব উপকারিতার কারণে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বিয়ে করো ও পরিবার গড়ে তোলো যাতে সন্তানের অধিকারী হতে পারো। কিয়ামতের দিন আমি অন্যান্য উম্মতের তুলনায় তোমাদের তথা মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গর্ব করব।
দাম্পত্য জীবনকে সুখময় করতে হলে স্বামী ও স্ত্রীর উচিত নারী পুরুষের মনস্তাত্ত্বিক চাহিদার পার্থক্যগুলো ভালোভাবে জানা বা বোঝার চেষ্টা করা। পুরুষরা চায় একজন ভালো জীবনসঙ্গী যে হবে বিনোদনকামী, আকর্ষণীয়, সহায়তাকারী ও প্রেরণাদায়ী, প্রশংসাকারী ও সম্মানকারী ইত্যাদি। অন্যদিকে নারীরা চায় দয়া ও অনুরাগ, সান্ত্বনা, সহানুভূতি ও আন্তরিক সংলাপ, সুস্পষ্ট ভাষিতা, সততা এবং আর্থিক সহায়তা ইত্যাদি। নারী চান তার স্বামী নিজ পরিবারকে প্রাধান্য দেবেন এবং সংসারের ছোটখাটো বিষয়কেও গুরুত্ব দিয়ে স্ত্রীর অনুভূতি, বিশ্বাস, প্রস্তাবনা ও প্রাত্যহিক কাজগুলোকেও গুরুত্ব দেবেন। স্ত্রী চান স্বামী অন্যদের সামনে তাকে সম্মান করবেন এবং তাকে নিয়ে গর্ব করবেন। স্ত্রীরা চায় স্বামীর জীবনের শরিক হতে এবং স্বামী তার পেশাগত লক্ষ্য ও বিষয়গুলো তাকেও জানাবেন। স্বামী যদি স্ত্রীকে একটি ছোট্ট জিনিস উপহার দেন কিংবা প্রেমময় কিছু কথা বলেন বা লিখে দেন, তাহলে তা যেন তার জন্য সুস্থতা ও সুরক্ষার মাধ্যম হয়ে যায়।
পুরুষরা চান লক্ষ্যকামী হতে ও সাফল্য অর্জন করতে এবং তারা পথ উন্মোচনকারী ও ত্রাণকর্তা হতে চান। তারা নিজের পেশাকে নিজের অস্তিত্বের অংশ বলে মনে করেন। অন্যদিকে নারীরা মালিকানাকামী, তার বাইরের পেশার চেয়েও পরিবারকে বেশি গুরুত্ব দেন ও পরিবারকে নিজের অস্তিত্বের অংশ বলে মনে করেন। তারা বর্তমান চাহিদাগুলো পূরণ করাকে বেশি গুরুত্ব দেন। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে সুখের নীড়ের আজকের আলোচনা এখানে শেষ করছি। কথা হবে আবারও আগামী অনুষ্ঠানে।
এবার সংক্ষিপ্ত সংবাদ। অব্যাহত রুশ বিরোধী তৎপরতার অভিযোগে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি সহ দেশটির কয়েক ডজন রাজনীতিবিদদের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে প্রকাশ করে তথ্য জানিয়েছেন। হাঙ্গেরির প্রায় সব মানুষ রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করছে। আমেরিকায় পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানানো ইরান মার্কিন সরকারকে জবাবদিহিতার আওতায় আনার দাবি তেহরানে। ইরানের অভ্যন্তরীণ ইস্যুতে লন্ডনের হস্তক্ষেপের প্রতিবাদে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব, দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে বলে হুঁশিয়ারি। ঢাকা সফরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক। নিজেদের সম্পর্ক আরও অর্থবহ করতে চায় বাংলাদেশ ও আমেরিকা এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন বলে অমর্ত সেন যে মন্তব্য করেছেন সে সম্পর্কে ভারতের পশ্চিমবঙ্গে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি। শ্রোতাবন্ধুরা ভালো সুস্থ থাকুন, খোদা হাফেজ। Thank you.